মদনী পালোচনা, মদনী পালোচনা, মদনী পালোচনা, মদনী পালোচনা।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখিত নেকির দাওয়াত কিতাবের 417 নম্বর পৃষ্ঠার মধ্যে তাবারানী শরীফ থেকে হাদিসে মোবারকা নকল করেছেন যে প্রিয় নবী রাসূল আরবী হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم অনুষ্ঠান মাদানী পর্যালোচনা এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। মাদানী পর্যালোচনার মধ্যে ধারাবাহিকভাবে কিছু বিষয় আমরা নেই, ওই বিষয় সম্পর্কে আমরা পর্যালোচনা করে থাকি এবং কিছু মাদানী ফুলের মধ্যে থেকে নেই, যে বিষয় সম্পর্কে মাদানী ফুল কি পাওয়া যায়, আমাদের নেক্সট করণীয় কি হয়ে থাকে, এ সম্পর্কিত আজকেরও একটি বিষয় আমরা হাতে নিয়েছি। যেহেতু রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, রমজানের পরপরই আমরা শাওয়াল মুকাররম মাসে উপস্থিত হয়েছি, আর রমজানের পরপরই একটা জিনিস আমাদের সমাজের মধ্যে বেশি রকম হয়ে থাকে, বিভিন্ন ঘরের মধ্যে বিবাহ শাদীর অনুষ্ঠান হয়ে থাকে। হয়তো দর্শক বিন্দু যারা রয়েছেন তাদের ঘরেও অনেকের ঘরে বিবাহ শাদী অনুষ্ঠান হচ্ছে অথবা হবে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে বিবাহ প্রথা, যে আমাদের সমাজে যে বিবাহ প্রথাগুলো রয়েছে এই প্রথা সম্পর্কে আলোচনা করব, যে আমাদের করণীয় কি, আমরা কোন প্রথা নিয়ে সামনের দিকে আগাবো, আমরা যে বিবাহ করব আমরা কোন প্রথাতে বিবাহ করব, এই সম্পর্কে আমরা আজকের মাদানী ফুল শ্রবণ করব। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আর আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়াত আমলের চেয়ে উত্তম। তো ভালো ভালো নিয়াত আমরা করে নিই, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখব, এর মধ্যে আমরা মাদানী ফুল শ্রবণ করব এবং নিজের উপর আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে দিব। যেহেতু আজকের বিবাহ প্রথা নিয়ে আলোচনা হবে, তো যদি কেউ অবিবাহিত থাকেন তাহলে নিয়ত করে নিন যে আমরা আজকের যে মাদানী ফুল পাওয়া যাবে ওই মাদানী ফুল অনুযায়ী আমরা বিবাহ করব। আর যদি মা বাবা থেকে থাকেন তাহলে নিয়ত করে নিন ছেলে সন্তানদেরকে আজকের মাদানী ফুল মোতাবেক। যেহেতু আজকের আমরা আদৌ ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবাহ কিভাবে করতে হবে, সমাজে তো অনেক বিবাহ আমরা দেখেছি, হয়তো অনেকে বিবাহতে গিয়েছি, আমরা বরযাত্রীতে গিয়েছি, অলিমাতে গিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল ভাবে আমরা আদৌ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ কিভাবে করতে হয়, তো বিবাহ কিভাবে দিতে হয়, এই সম্পর্কে ইনশাল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করব। অ্যাকচুয়াল ভাবে আমাদের সমাজে দেখা যায় যে আজকের মুসলমানদের অধপতন, অবদস্ত, কেউ টাকা কড়ির দিক থেকে অভাবগ্রস্ত রয়েছে, কেউ বা চাকরিহীনতা রয়েছে, কেউ বা ব্যবসার মধ্যে বরকত নেই, মানে বিভিন্ন পেরেশানিতে জর্জরিত আজকের মুসলমান, না তাদের কাছে গদি রয়েছে, না তাদের কাছে কোনো ক্ষমতা রয়েছে, বাস অধপতন থেকে অধপতনের দিকে চলে যাচ্ছে। এর কিছু কারণ বিশ্লেষণের মধ্যে এসে উঠে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে কিছু রসুম, কিছু প্রথা এমন কিছু রয়েছে যা শরীয়ত সম্মত নয়, যার কারণে আমাদের আজকের এই অধপতনের মূল লক্ষ্য আমরা মূল ইসলামকে ফলো না করে আমরা অন্য কিছু ফলো করছি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে প্রথা আমাদের মাঝে দিয়েছেন সেই প্রথাকে আমরা স্মরণ না করে, প্রথাকে আমরা ফলো না করে আমরা বিধর্মীদের প্রথা আমরা অবলম্বন করছি, অমুসলিমদের কালচার আমাদের মাঝে নিয়ে আসছি, এ কারণে হয়তো আমাদের সমাজের মধ্যে আজকের এত অধঃপতন আমাদের। তো আজকের মাদানী ফুল, আজকের মাদানী পর্যালোচনা থেকে মাদানী ফুল শ্রবণ করব যে আজকের যে বিবাহ প্রথা যে রয়েছে, বিবাহ শাদী যে আমরা দিচ্ছি এবং করছি, এর মধ্যে আমাদের কি কি দিক খেয়াল রাখা উচিত। আমাদের মাঝে মুবাল্লিগিন রয়েছে, মুবাল্লিগিন কাছে যাব, কিন্তু এর পূর্বে একটি ঘটনা আমরা শ্রবণ করবো। পূর্ববর্তী বুজুর্গদের দিন বিবাহ শাদীর মধ্যে কি খেয়াল করতেন, এভাবে করে একটি ঘটনা উল্লেখ রয়েছে রাউজুর রিয়াহিন নামক কিতাবের মধ্যে। সাহেবজাদী ছিলেন, যে কিনা খুবই সুন্দর সুশ্রী, পাশাপাশি নেককারও ছিলেন, পরহেজগারও ছিল। যখন ওই তার কন্যা বিয়ের উপযুক্ত হলো, তখন বাদশাহের পক্ষ থেকে, তৎকালীন জামানার বাদশাহর পক্ষ থেকে শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই ওনার কাছে ওনার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব আসলো। কিন্তু শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই উনি বাদশাহের কাছ থেকে কিছু সময় নিলেন না, 3 দিন সময় নিলেন যে আমি 3 দিনের মধ্যে আপনাকে জানাবো যে বিবাহ আমার মেয়ে দিব কি দিব না। তো সময় চাওয়ার পরে সেদিনা শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই উনি মসজিদে মসজিদে ঘোরাফেরা করছেন, যে কোনো নেককার সচ্চরিত্র কোন পাত্র পাওয়া যায় কিনা। তো হঠাৎ করে এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল, যে সুন্দরভাবে নামাজ আদায় করছিল। তো শাইখ কিরমানি রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বিয়ে হয়েছে, তুমি কি বিয়ে করেছো? তো ওই নেককার নামাজরত অবস্থায় যিনি ছিলেন, নামাজ থেকে ফারিক হওয়ার পরে উনি বল যখন প্রশ্ন করলেন, তখন বললেন যে না, আমি বিয়ে করিনি। অতঃপর শাইখ কিরমানি রহমতুল্লাহ ইরশাদ করলেন, তুমি কি বিয়ে করতে চাও? কনে কোরআনে মাজিদ পড়ে, নিয়মিত নামাজ রোজা পালন করে, সুন্দর এবং ন্যাক চরিত্রের অধিকারিণী। শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই কনের ব্যাপারে এই কথাগুলো বললেন। তখন ওই ছেলে অর্থাৎ সচ্চরিত্রবান নেককার ছেলে তিনি বললেন যে আমার সাথে কে সম্পর্ক করবে। ছেলে বলল যে আমার সাথে কে সম্পর্ক করবে? তখন সাইয়েদুনা শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই বললেন, আমি করব, এই কিছু দিরহাম রাখো, আর 1 দিরহামের রুটি, 1 দিরহামের তরকারি এবং 1 দিরহামের সুগন্ধি কিনে নাও। এভাবে হযরত সাইয়েদুনা শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই নিজের নেককার কন্যার বিয়ে যুবকের সাথে পরিয়ে দিলেন। নববধূ যখন ওই নেককার যুবকের ঘরে আসলো, তখন এর মধ্যে একটি আশ্চর্য ঘটনা হয়ে গেল। ঘটনাটা কি? সেটা হচ্ছে যে যখন নববধূ আসলো ঘরের মধ্যে, তো ঘরে পানির পাত্রের উপর একটি শুকনো রুটি রাখা আছে উনি দেখলেন। কে দেখলেন? ওই নেককার শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই, ওনার নেককার কন্যা। তো ওই নববধূ জিজ্ঞাসা করলো যে এই রুটিটি কেন রাখা হয়েছে? বর বলল, আমি গতকালের বাসি রুটি, এটি গতকালের বাসি রুটি আমি ইফতারের জন্য রেখেছিলাম। একথা শুনে সে ফিরে যেতে লাগলো, ওই কন্যা তার ঘর থেকে ফিরে যেতে লাগলো যে আমি চলে যাব। এখন ওই নেককার যে পাত্র ছিল, যুবক ছিল, সে বলল, আমি জানতাম যে সাইয়েদুনা শাইখ কিরমানি রহমতুল্লাহ আলাই এর শাহজাদি আমার মতো গরিব লোকের ঘরে থাকতে পারবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নববধূ বলল, আমি আপনার দরিদ্রতার কারণে নয়, বরং এ জন্যই ফিরে যাচ্ছি যে রব্বুল আলামিন তথা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাস খুবই দুর্বল দেখা যাচ্ছে। আমি তো আমার পিতার প্রতি আশ্চর্য হচ্ছি যে তিনি আপনাকে পবিত্র চরিত্রের অধিকারী এবং নেককার কিভাবে বলে দিলেন। আল্লাহু আকবার। বর একথা শুনে খুবই লজ্জিত হলো এবং সে বলল, এই দুর্বলতার জন্য আমি ক্ষমা প্রার্থী। নববধূ বলল, আপনার অপরগতা আপনিই জানেন, তবে আমি এই ঘরে থাকতে পারবো না যেখানে 1 বেলার খাবার জমা রাখা আছে। এখন হয়তো আমি থাকবো নতুবা এই রুটি থাকবে। বর সাথে সাথে গিয়ে এই রুটিটি দান করে দিলেন। আচ্ছা, এখানে মাদ্রাসা দর্শকবৃন্দ দুই তিনটি জিনিস লক্ষণীয় বিষয়। শায়খ কিরমান রহমতুল্লাহ আলাই তার মেয়েকে বিয়ে দিলেন, আমি একটু এখানে পর্যালোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে তৎকালীন জামানার বাদশাহ, আল্লাহু আকবার, বাদশাহ কেমন হতে পারে? প্রাইম মিনিস্টার তৎকালীন সময়ের, তার কিসের অভাব আছে? কিছুরই অভাব নেই। বাদশাহ তো বাদশাহ, তার কাছে অনেক প্রজা, উজির, নাজির সবকিছু থাকে। আচ্ছা, তারপরে শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই যেহেতু বাদশাহ, উনি ডাইরেক্টলি না করতে পারেন না। এখানে একটা মাদানি ফুল, একটা মাদানি ফুল, যে কোনো পাত্রীপক্ষ থেকে অথবা পাত্রপক্ষ থেকে যদি প্রস্তাব আসে, সেখানে ডাইরেক্টলি না করে দেয়, হ্যাঁ, অহংকার করে বসে না যে তোমার সাথে আমি বিয়ে করবো, ওই বংশ যদি বিয়ে করবো, হ্যাঁ, শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই থেকে আমরা মাদানি ফুল, প্রথম মাদানি ফুল এটা পাচ্ছি যে উনি বাদশাকে ডাইরেক্টলি না করলেন না যে আমি আপনাকে দিব না, উনি 3 দিন সময় নিলেন, আমি সময় নিয়ে নি, আর 3 দিনের মধ্যে উনি নেককার কাউকে খুঁজলেন, আর উনি মসজিদে মসজিদে গিয়ে নেককার পাত্রের খুঁজলেন, আর নেককার পাত্র পেয়ে গেলেন। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, এই পাত্র খুবই গরিব, তাকে শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই নেককার দেখে ওনাকে কিছু দিরহাম দিলেন যে তুমি 1 দিরহাম দিয়ে রুটি, 1 দিরহাম দিয়ে তরকারি এবং কিছু সুগন্ধি কিনে নাও। এখানে একটা লক্ষণীয় বিষয় কিন্তু মাদানি ফুল আমরা পাচ্ছি। আচ্ছা, এখন বিবাহ দিলেন, বিবাহ হয়ে গেল, এখন যখন কন্যা ঘরে আসলো, তখন এখানে কন্যার প্রতি আল্লাহ আকবার কোরবান, যে কেমন শিক্ষা, যে একটি রুটি মাত্র দেখা মাত্র বললেন যে আমি এই ঘরে থাকবো, না হলে রুটি থাকবে, রুটি ই করে দিলেন, এবং উনি বললেন যে আমার বাবার প্রতি আশ্চর্য হচ্ছে যে ইনি কিভাবে আপনাকে নেককার বললো, কিভাবে আপনাকে সচ্চরিত অধিকারী বললো, যে আপনার ঘরের মধ্যে এক ওয়াক্তের খানা রয়েছে, আপনি আল্লাহর উপর ভরসাই রাখতে পারছেন না যে আল্লাহ তাআলা আপনাকে খানা দিবে। তো আসলে বুজুর্গানের দিনদের ঘটনা পড়লে আমাদের কাছে কেমন যেন মনে হয় যে আশ্চর্যজনক, আশ্চর্যজনক, এটা বাস্তব জীবনে কিভাবে সম্ভব?
উনারাও কিন্তু মানুষ ছিলেন,
মানুষ তো অবশ্যই ছিলেন, কিন্তু বুজুর্গানের দিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন,
এখন আমাদের মধ্যে
তারা ইবাদত রিয়াজাত করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন। এখন কথা হচ্ছে যে আমরা আজকের যে বিষয়টি হাতে নিয়েছি, বিবাহ প্রথা, এই বিবাহ প্রথা অনেকভাবে রয়েছে। শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই অনেক কিছু জোগাড় করলেন না, তো এটা করতে হবে, সেটা করতে হবে, তো এ দিতে হবে, সে দিতে হবে। তো অ্যাকচুয়াল ভাবে যে বিবাহ, আমরা শুরুতেই এই জিনিসটা জানবো, যেহেতু আমাদের সাথে রেজাল কবির ভাই রয়েছেন, জেলাল ভাই রয়েছেন এবং ইমরান ভাই রয়েছেন, যে বিবাহ মানুষ করে না, তো বিবাহ করাটা কেমন, বিবাহ করাটা কি, এবং বিবাহ কাদের উপর ফরজ, মানে বিবাহের সম্পর্কে যদি কিছু বলেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আমি শুরুতেই পিতার 3টি কর্তব্য যেটা সন্তানের ব্যাপারে পিতাকে পালন করতে হয় তার আরজ করব। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে প্রত্যেক পিতাকে তার সন্তানের 3টি হক, দায়িত্ব তাকে পালন করতে হবে। নাম্বার 1, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার একটা ধর্মীয় ইসলামিক নাম রাখবে। নাম্বার 2, যে ইসলামিক নাম এই জন্য রাখবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে প্রমাণ, প্রত্যেককে কিয়ামতের দিন তাদের নাম সহকারে ডাকা হবে। নাম্বার 2, যে তাদের যখন জবান খুলবে, যখন তারা বুঝদার হবে, জবান খোলার সাথে সাথে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শরীফের শিক্ষা দিবেন। আচ্ছা, এরপরে এই জন্য কালিমা শরীফের শিক্ষা দিবে, সাথে সাথে তাকে ধর্মীয় যে বিষয়গুলো, এগুলো তাকে কি করবে, শিক্ষা দিবে। নাম্বার 3, যখন সেই উপযুক্ত হবে, অর্থাৎ সে বিয়ের উপযুক্ত হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার বিয়ের ব্যবস্থা করবে। আচ্ছা, এই দায়িত্ব হচ্ছে পিতামাতার উপরে। এখন এই যে 3টি বিষয়, নাম্বার 1 ধর্মীয় নাম রাখা, নাম্বার 2 তার বুঝ হওয়ার সাথে সাথে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, নাম্বার 3 সে যখন উপযুক্ত হবে তার বিয়ের ব্যবস্থা করা, এখানে আমি 2টি বিষয় বলবো। যে বর্তমান প্রথা, যে বর্তমান যে আধুনিক যে প্রথা, যে আমরা বিয়ের উপযুক্ত হওয়ার যে বিষয়গুলো, যে আমরা বিয়ে কেন কেন ভাই আমরা দিই না। আচ্ছা, দ্বিতীয়, যদি আমরা বিয়ে না দিই, উপযুক্ত যদি সে হয়ে গেল, আমার দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে ইসলাম কি বলে, দুটোটা বলার আমি চেষ্টা করবো। যে প্রথম হাদিস শরীফ বলি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমান, যদি সন্তান উপযুক্ত হয়, সন্তান উপযুক্ত হয়ে গেল, সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক, পিতার দায়িত্ব হচ্ছে তার বিয়ের ব্যবস্থা করা। যদি তাকে তার উপযুক্ত সময় যদি তাকে বিয়ে দেওয়া না হয়, তার বিয়ের ব্যবস্থা করা না হয়, তার দ্বারা যদি কোনো গুনাহ সংঘটিত হয়, তাহলে ওই গুনাহের দায়ভার তার পিতার উপর আসবে। আচ্ছা, এখানে হাদিস শরীফে এটাও বলা হয়েছে, যদি তার পিতা না থাকে তাহলে তার বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বিয়ের ব্যবস্থা করা। এখন ইসলাম, ইসলামী প্রথা, এটা হচ্ছে কি ইসলামের আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন তার সন্তান উপযুক্ত হবে তার বিয়ের ব্যবস্থা করবে, যদি বিয়ের ব্যবস্থা করানো হয় তার দ্বারা যদি ইসলাম বিরোধী যদি কোনো কার্যকলাপ হয়ে থাকে, হয়ে যায়, গুনাহের কাজে সে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তার পিতাকে এর গুনাহের দায়ভার দেওয়া হবে, অর্থাৎ তার পিতা গুনাহগার হবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের বাস্তবিক বিষয়গুলো দেখি যে আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, এখন আমি আমাদের যেটা বর্তমান চলতেছে যে আমি তাকে বিয়ের উপযুক্ততা কখন মনে করি, যে এখনো তার লেখাপড়া শেষ হয়নি। আচ্ছা, মেয়ে যদি হয় তার লেখাপড়া শেষ হয়নি, আচ্ছা ছেলে যদি হয়, তখন এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে চলে আসে যে তার এখনো কি ভবিষ্যতে তার তেমন কোন প্রস্তুতি নেওয়া হয়নি।
জি, সারাংশ বললেন, অর্থাৎ যদি ছেলে হোক মেয়ে হোক বিবাহের উপযুক্ত না হয়, তাহলে আর যদি তার মাধ্যমে যদি এমন কোন গুনাহ সংঘটিত হয়ে যায় যে বিবাহ না করানোর কারণে, তাহলে এর দায়ভার তার পিতাকে। এখন কেউ এটা মনে করে যে আমার কি দায়ভার আছে, হ্যাঁ এটা তো গুনার দায়ভার তো তার পিতা, আমার পিতা, আমার তো কোনো দায়ভার নাই, এটা বলে সে বেপরোয়া জীবন যাপন করতে
পারে। আসলে এখানে উভয় পক্ষ থেকে দায়িত্ব, যখন একজন, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে পিতার দায়িত্ব তার সন্তানের উপযুক্ত হয়ে যখন হয়ে যাবে তার বিয়ে ব্যবস্থা করবে। আচ্ছা, অনেক সময় পিতার পক্ষ থেকে কিন্তু সে তার দায়িত্ব পালন করতে সে চেষ্টা করলো, কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে হোক অথবা তার মেয়ে হোক তার পক্ষ থেকে হয়নি, তখন তো তার পিতামাতা সেখান থেকে বেঁচে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের সন্তান যখন হয়ে যাবে, প্রথম আমি আমার দায়িত্ব, আমার সন্তান উপযুক্ত হয়েছে, আমি আমার দায়িত্ব পালন করলাম কিনা, যদি আমি আমার দায়িত্ব পালন না করি তাহলে এই জন্য আমাকে দায়ভার নিতে হবে, অর্থাৎ আমি গুনাহগার হয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এই হাদিসের উপর আমল করব না আমাদের বর্তমান যে প্রচলিত যে জিনিসগুলো আমাদের সামনে, যে সে এখনো তার বয়স কত হলো, আচ্ছা সে এখনো কি হয়নি এস্টাবলিশ হয়নি, আচ্ছা তার এখনো অনেক কিছু হয়নি, কোনো ইনকাম সোর্স নাই, মানে বিভিন্ন ধরনের যে সামাজিক যে আমাদের বিষয়গুলা দেখা যাচ্ছে যে আমরা ইসলাম যে বিষয়গুলো বললো সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা আমাদের যে মন মতো যে বিষয়গুলা, আমরা বয়সের হিসাব নিকাশ করি, তাদের ব্যবসা বাণিজ্য কতটুকু হলো, তার টাকা পয়সা কতটুকু হলো, এখন সে বিয়ে করে তার সে বোঝা তার সংসার কিভাবে চালাবে, এখন আমাদেরকে জানা প্রয়োজন যে ইসলামে কতটুকু প্রয়োজন হলে, মানে কতটুকু সে ভরণ পোষণের ব্যবস্থা যদি তার হয়ে যায় তাহলে সে কি করতে পারবে, বিয়ে করতে পারবে। আচ্ছা,
শুধু ভরণ পোষণ পর্যন্ত থাকে না, বিয়ের প্রথা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি তার একটা যে রসম আছে,
জি জি,
ওইটার জন্য কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের প্রয়োজন হয়। এটাও দেখা যায় অনেক ছেলে অনেক কষ্ট করে দুই তিন বছর লেগে যায় তার শুধু বিয়ের খরচটা জোগাড় করতে।
এখন কেন হচ্ছে এটাই বাস্তবিক, যেমন এখন আমাদের বর্তমান যে বিয়ের প্রথাগুলা, এগুলা এই বিয়ের প্রথাগুলাতে 5 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার প্রয়োজন, কিন্তু আসলে কিন্তু ইসলামিক প্রথা এটা না। যখন সেই 10 লাখ টাকা তার বিয়েতে খরচ করতে হবে, কেন তার ভাইয়ের বিয়েতে খরচ হয়েছে, তার বোনের বিয়েতে খরচ হয়েছে,
কি এগুলো যদি আপনি দর্শকদেরকে একটু খুলাসা করে দেন তাহলে হয়তো পরবর্তীতে হাদিস মুবারাকা বলে দিলে।
এখানে দুটো হবে, আমি প্রথমেই বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিবাহ, যে ইমরান ভাই প্রথমে শুরু করলেন যে পিতামাতার দায়িত্ব কি।
জি, আসলে আমরা যদি আজকে আমাদের যে সময় এই সময় যদি আমরা সবগুলোতে একটু একটু বলার জন্য, কিন্তু
পিতামাতার দায়িত্ব বুঝলাম এটাই, যে যখন আপনার উপযুক্ত হয়ে যাবে দিচ্ছি আপনার দর্শকদেরকে, যে পিতামাতার দায়িত্ব হচ্ছে উপযুক্ত যখন হবে তখন তাকে বিবাহ দিয়ে দিয়ে দেবে। উপযুক্ত কেমনে হলো, উপযুক্ত বোঝা যায় তার লেখাপড়া কমপ্লিট করলে, তার পায়ে দাঁড়ালে, তাই তার পায়ে দাঁড়ানো মানে কি, সে ভালো একটা চাকরি করছে, এস্টাবলিশ হচ্ছে, ভালো টাকা ইনকাম করতে পারছে, মা বাবাকে দিয়ে স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবে, তখন সে গিয়ে বিয়ে করার উপযুক্ত হলো। কিন্তু শরিয়াতের পরিভাষায় যে উপযুক্ততা বোঝা যায় সেটা হচ্ছে যে একজন ছেলে অথবা মেয়ে যখন বালিগ হয়ে যায়, আর আমাদের
সমাজে আমাদের সরকারে কিছু আইন রয়েছে না?
জি,
আইন সেটা হচ্ছে মেয়ে 18 বছর এবং ছেলে 20 বছর। তো এই যে আইনটা রয়েছে, পাশাপাশি যে এর মধ্যে দেখা যায় যে আপনার সমাজের মধ্যে বিভিন্ন ই হয়ে যায়, এর মধ্যে ফাঁকে আরো একটু আইন রয়েছে যদিও। তো আমি বলতে চাচ্ছি যে একজন ছেলে এবং মেয়ে সে উপযুক্ত তো কখন হবে দেখা যাবে। একজন ছেলে মেয়ের প্রতি তার দেখতে হবে যে আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি কিনা, ছেলে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে কিনা, মেয়ে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে কিনা। যদি ছেলে এবং মেয়ে উভয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন মা বাবার জন্য কর্তব্য হচ্ছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া বা বিয়ে করানো, এটা হচ্ছে মা বাবার কর্তব্য। যদি কর্তব্য না হতে মা বাবা গুণাগার হবে
না? আসলে বিয়েটা হবে, বিয়েটা
গুণাগার হবে।
আমরা এমনিতে জানি যে সুন্নাত, সুন্নাত কখনো বিয়ে ফরজ হয়ে যায়, কখনো বিয়ে ওয়াজিব হয়ে যায়, কখনো সুন্নাত থাকে, আবার কখনো মাকরু হয়ে যায়, কখনো হারাম পর্যন্ত পৌঁছে যায়।
বিবাহ করার ফজিলত, বিবাহ করার ফজিলত তো আছে।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি হাদিস মুবারক এবং সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা তোমাদের মধ্যে থেকে যারা পুরুষ এবং মহিলা রয়েছে তাদেরকে বিবাহ দেওয়া যাও, অর্থাৎ যারা বালিগ রয়েছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, আর তাদেরকেও বিবাহ করিয়ে দাও যারা কি রয়েছে তোমাদের নেককার গুলাম এবং বাদী দাসী রয়েছে। আর যদিও তারা কি হয় মুখলিস হয়, অর্থাৎ যদিও তারা তাদের কাছে অর্থ না থাকে, যদিও তারা গরিব হোক না কেন, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন তাদেরকে, আল্লাহ তাআলার দয়ায় তাদেরকে ধনী করে দিবেন।
মাশাআল্লাহ, আমার সামনে যে কি দাওয়াত কিতাব রয়েছে এর মধ্যে কিছু ফজিলত বর্ণিত রয়েছে। সুআমুল ঈমান চতুর্থ খণ্ড এর মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমার তরিকাকে ভালোবাসে সে আমার সুন্নতের উপর চলে, আর যে আমার সুন্নতগুলোর মধ্যে একটি হলো বিয়ে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, চারটি বিষয়ের উপর ভিত্তি করে কোন মহিলাকে বিয়ে করা যায়, অর্থাৎ বিয়ে শাদীতে এগুলোর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। নাম্বার এক সম্পদ, নাম্বার দুই বংশ কৌরণ্য, নাম্বার তিন সৌন্দর্য, এবং নাম্বার চার হচ্ছে দিনদার, তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে। বুখারী শরীফের হাদিস। চারটা বিষয় সম্পর্কে যেটা বলা হয়েছে, সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদার, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা দিনদারিকে কি দিবে, প্রাধান্য দিবে। আচ্ছা, মুসান্নিফ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ রয়েছে যে ব্যক্তি এতটুকু সম্পদের মালিক যে বিয়ে করতে পারে কিন্তু বিয়ে করলো না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু খুব একটা মানে
যার সামর্থ্য রয়েছে সে যাতে করে বিয়ে করেন, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দৃষ্টিকে হেফাজত করা এবং লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করেন। আর বাস্তবিক পক্ষে যদি কোনো ব্যক্তি ভালো নিয়তে বিয়ে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টিকে নত করার, কেন আমরা যদি দেখি যে অধিকাংশ কিন্তু প্রথমে কিন্তু মানুষ কোনো কিছুকে দেখে, দেখার পরে কিন্তু সে গুনার দিকে আস্তে আস্তে সে ধাবিত হয়। তো এই জন্য যে এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক যদি আমাদের সামর্থ্য হয়, যদি আমরা যদি সামর্থ্যবান হয়ে যদি আমরা যদি বিয়ে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিকে হেফাজত করা এবং আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করা আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করবে।
আচ্ছা, বিয়ে শাদীর ব্যাপারে তো এখন শুনলাম যে আপনার বিয়ের প্রথম মা বাবার কর্তব্য কি, বিয়ে কখন ফরজ সুন্নাত তাও শুনলাম, বিয়ের ফজিলত শ্রবণ করলাম। এখানে দেলার ভাই যদি আপনাদের আমাদেরকে একটু বলেন যে বিয়ে করার যে বিষয়টা, প্রথমত যে এখানে তিন চারটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, সম্পদ, বংশ, সৌন্দর্য এবং দিনদার, এর যদি বিপরীত কিছু হয়ে যায়, অর্থাৎ এখন তো আমাদের সমাজে এগুলো দিনদারই দেখা হয় না, সম্পদই দেখা হয়, বংশই দেখা হয়, শৌর্য বীর্যই দেখা হয়, সৌন্দর্যকে দেখা হয়, আচ্ছা দিনদারিকে প্রাধান্যটা দেয়া হচ্ছে না এখন, এই ব্যাপারে আপনি কিছু যদি বলেন।
দিনদারিকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না,
মানে সম্পদকে প্রাধান্য দেয়, সম্পদকে প্রাধান্য দেয়া হচ্ছে,
দিনদারিকে কেন প্রাধান্য দিচ্ছে না, তাই না? এটা তো আসলে আমাদের যত দিন যাচ্ছে তত দেখতেছি গুনাহের বাজার গরম হচ্ছে, আমাদের ইসলামী জিন্দিগি থেকে আমরা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি, ইলমে দিনের অভাবের কারণে আসলে এগুলি হচ্ছে। তো
আমরা যদি দেখি যে বিয়ের ক্ষেত্রে দিনদারের গুরুত্ব কতটুকু, এটার অনুধাবন আমাদের মধ্যে কমে গেছে। এই জন্যই আসলে আমাদের এখন বর্তমান সমাজটা দিনদারিকে প্রাধান্য দিচ্ছে না, অথচ তারা জানে না যে অন্য যেগুলিকে প্রাধান্য দিচ্ছে এগুলির ভয়ঙ্কর রূপটা কি। এই ব্যাপারে তাবারী শরীফের হাদিসে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল সারাংশ কিছুটা এরকম, যে ব্যক্তি ক্ষমতার জন্য, অনেকে ক্ষমতার জন্য বিয়ে করে থাকে,
ওই যে বংশমর্যাদা ক্ষমতা
পলিটিক্যাল অনেক ধরনের ক্ষমতার জন্য ওই ক্ষমতাবান মানুষের মেয়েকে, ক্ষমতাবান ব্যক্তির মেয়েকে বিয়ে করে থাকে। যদি কোনো ব্যক্তি এরকম ক্ষমতার জন্য
এরকম ইচ্ছা নিয়ে বিয়ে করে,
এরকম নিয়ত নিয়ে ইচ্ছা নিয়ে বিয়ে করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার অসহায়ত্বকে আরো বৃদ্ধি করতে থাকে।
আল্লাহ
যে ব্যক্তি সম্পদের জন্য বিয়ে করবে আল্লাহ তাআলা তাকে তার দরিদ্রতা আরো বৃদ্ধি করে দিবে। আর যে ব্যক্তি বংশ মর্যাদার জন্য বিয়ে করবে, উচ্চ বংশের মেয়েকে দেখে বিয়ে করবে ওই নিয়তে, যে দিনদার নিয়তে না, যে বংশ মর্যাদা ভালো বংশ মর্যাদা থেকে আনলে ভালো বংশের হবে, ইজ্জত পাওয়া যাবে। তো ও যদি অন্য নিয়তে করে থাকে যে আমি শুধু ভালো বংশের মেয়ে বিয়ে করবো, অহংকার করবো, এই নিয়তে যদি কেউ বিয়ে করে থাকে তাহলে সে দিনকে দিন হীনতা তার বৃদ্ধি পাবে, মানে সে আরো অপমানজনক অবস্থা অপদস্থ হবে, অপমান হবে সমাজের মধ্যে। আর যদি কেউ দৃষ্টিকে সংযত করার জন্য, চরিত্রকে হিফাজত করার জন্য এবং আত্মীয়তা রক্ষা করার জন্য দিনদার মেয়েকে বিয়ে করে, তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর জন্য উভয়ের জন্য প্রদান হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখানে বাপা আমি যে আমাদের
দাবার ভাই যে হাদিসে মোবারকা শোনালেন, এটা আমাদের জন্য অনেক শিক্ষার অনেক মাধ্যম। আমি বলবো যে যে বিয়ের আগে যেমন যে বিয়ে করবে সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, অবশ্যই উপযুক্ত হলে সে বিয়ে করবে, মেয়েকে বিয়ে দেওয়া হবে। কিন্তু সর্বপ্রথম একজন ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে বিয়ের আগে তাকে জানতে হবে যে বিয়ের ব্যাপারে যে ইসলামী জ্ঞান রয়েছে তাকে এটা হাসিল করতে হবে। আজকে আমি আপনাকে বলি যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলার ইসলামী শরীয়তের জ্ঞান থাকা প্রয়োজন, নামাজ পড়তে হলে নামাজের জ্ঞান থাকা প্রয়োজন, রোজা রাখতে হলে রোজার জ্ঞান থাকা প্রয়োজন, যদি কোনো ব্যক্তির উপর জাকাত পরজ হয় জাকাতের জ্ঞান থাকা প্রয়োজন, যদি হজ পরজ হয়ে যায় হজের জ্ঞান থাকা তার উপর প্রয়োজন, মানে জরুরি এগুলো ফরজ তাকে শিখতে হবে। তদুরূপ একজন ছেলে অথবা একজন মেয়ে সে যখন উপযুক্ত হবে, সে বিয়ে করবে অথবা বিয়েতে সে আবদ্ধ হবে, তখন তাকে অবশ্যই এর শরীয়ত কিছু জ্ঞান আছে তাকে শিখে উপর তার উপর ফরজ। যে কি ফরজ এটা আমরা পরে আসতেছি, আজকে না শিখার কারণে বাবু আমরা বলি যে আজকে আমরা যখন ওই বিষয়গুলো না শিখে যখন আমরা বিয়ের দিকে যাচ্ছি, কোনো ইসলামী জ্ঞান আমাদের কাছে নেই, বিয়ে কিভাবে করতে হবে, বিয়ের ব্যাপারে
উদ্দেশ্য ইসলামী
কোনো মানে ইসলামী বিধান ছাড়া, বিধান ছেলে হোক অথবা মেয়ে হোক সে না জানে দেন মহরের বিধান, স্ত্রী সে জানে না তার স্বামী হক এখানে কি হবে, স্বামী কিভাবে তার স্ত্রীর দায়িত্বটা পালন করবে, এই যে তারা বিয়ে করার সাথে সাথে তাদের যে এই যে ইসলামী যে জ্ঞানগুলা, এই জ্ঞানগুলা হাসিল না করে যখন সে বিয়ের মধ্যে আবদ্ধ হয়, যখন একটি ছেলে অথবা একটি মেয়ের বিয়ে হয়ে যায়, তখন ওই সকল বিয়েগুলো আপনি দেখবেন কিছুদিন পরে দেখা যাচ্ছে যে বিয়ে ভঙ্গ হয়ে যাচ্ছে। কেন ভঙ্গ হয়ে যাচ্ছে? যে এখানে যে ছেলে এবং মেয়ের যে বিয়ের যে দায়িত্বগুলো ছিল, তাকে কিভাবে তার আপনার তালাকের যে বিষয়গুলো আছে, স্বামী যখন সেই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে
তালাক হয়ে যাবে, কি কাজ করা যাবে, মেয়েটাকে
যখন বিয়ে দেওয়া হবে তখন সে তার স্বামীর ঘরে যাবে, তখন স্বামীর কি কি হক আছে এবং স্বামী তার স্ত্রীর সাথে কি আচরণ করবে, এই যে ইসলামিক যে একটা যে শরীয়ত জ্ঞান আছে এই বিষয়গুলো।
ইমাম ভাই কথাটা হচ্ছে যে এখন দেলোয়ার ভাই বললেন চারটা বিষয়ের কথা বললেন না, তো এখানে কিন্তু চারটা বিষয়ের মধ্যে সর্বশেষ যেটা বললেন যে দিনদারিকে প্রাধান্য দেওয়া, দিনদারিকে তো প্রাধান্য দেওয়া তো দূরের কথা, দিনদারির জন্য দিনদারির দিকে দেখা হয় নাই আজকাল। আজকাল যদি দেখে যে ছেলে দাড়িওয়ালা তাহলে ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে,
এখন এখানে
তাহলে নামাজির সাথে বিবাহ দেওয়া যাবে না, মেয়ে পর্দা করে পর্দা করলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, ঠিক আছে, কোরআনে নিয়ে আসা যাবে না, মেয়ে মডার্ন হতে হবে সমাজের সাথে, আর আমার স্টেটাস আছে, হ্যাঁ আমার স্টেটাস আছে, স্টেটাসের সাথে চলতে হবে।
আচ্ছা আশ্চর্যের বিষয় হচ্ছে এরকমও কিছু দেখা যায় সমাজের মধ্যে, এরকমও পাওয়া যায় যে আপনার
ছেলে নেকড়া ছিল, দাড়ি ছিল, বিয়ের পরে শ্বশুরবাড়ির চাপে, স্ত্রীর চাপে এই দাড়ি কি করলো, কেটে দিল,
মানে আমাকে।
দ্বিতীয়ত আসেন মেয়ে, সে পর্দা করতে চায়, ইসলামিক মাইন্ডে এখন তার বিবাহ এমন জায়গা হয়েছে ঘরের মধ্যে সরি পর্দা নাই, কিন্তু মেয়ে পর্দা করতে চায়, ছেলে বাধ্য করছে মেয়েকে সবার সামনে নিয়ে আসার জন্য, সবার সামনে আসবে, সবার সামনে কথাবার্তা বলবে, মানে বাধ্য করা হচ্ছে, কেন আসবে না, এটা নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে।
আচ্ছা মেয়ে বুঝতে ভাই, এগুলো তো হচ্ছে পরের বিষয়, বিবাহের পরের বিষয়, বিবাহ হওয়ার আগেই যে শুরু, মানে বিবাহ শব্দটা শুরু হওয়ার পর থেকে যে আমাদের সমাজের মধ্যে প্রথাগুলো, কুপ্রথাগুলো প্রচলিত আছে,
মানে
মাদানী চ্যানেলে, তাও মাদানী চ্যানেলের দর্শকদেরকে আমরা এগুলোর প্রতি সজাগ করি, তাদের যদি বিবেককে নাড়া দেই তাহলে হয়তো বুঝতে পারবে যে আমরা এখন এতদিন কোথায় আছি।
আসলে প্রথমত তো দুইটা জিনিস হচ্ছে যে বিবাহের আগে যখন বিবাহ নাম নেওয়া হয়,
হ্যাঁ,
তখন ছেলে দেখা মেয়ে দেখা,
মেয়ে দেখা।
এখন ছেলে মডার্ন হতে হবে, আমি সব জায়গা বলছি না, সবাই এরকমের নয়, কিন্তু ম্যাক্সিমাম এরকম হয়ে গিয়েছে আমাদের সমাজ
না। প্রশ্ন প্রশ্ন প্রথমে ছেলে কি করে, মেয়ে
কত টাকা স্যালারি পায়,
ছেলের স্যালারি কত, হ্যাঁ মেয়ে কতটুকু পাস, আপনি দুটাই পাশাপাশি নেন, ছেলে কি করে মেয়ে কি পড়ে, হ্যাঁ ছেলের কি মাসিক স্যালারি কত এবং মেয়ের শিক্ষাগত যোগ্যতা কত, রূপ আছে কিনা, তার রূপ দেখতে কেমন, চেহারা দেখতে কেমন, ছেলে যেমনই হোক মেয়ের চেহারা দেখতে কেমন, ছেলের পক্ষ থেকে এটা, আর মেয়ের পক্ষ থেকে হচ্ছে ছেলের কি মাসে ইনকাম কত, যার ইনকাম চেহারা দেখার বিষয় না। হ্যাঁ এখন পরবর্তীতে দেখবে যখন ইনকাম বেশি, আবার ছেলে কোথায়, ছেলে কোথায় তার চাকরি করে, মাদ্রাসায়, স্কুলে, সে কি প্রাইভেট প্রতিষ্ঠানে, সরকারি, সরকারি তাকে প্রাধান্য দেওয়া হয়, এবং ছেলের যে আখলাকের প্রতি কিন্তু দেখা হয় না, সে কি নামাজি, ছেলে কি নামাজি, নাকি সচ্চরিত্রবান, নাকি
মার দিবে কিনা,
নাকি মানে শরাবি।
এখন যে ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব, ওই ছেলেকে নিয়ে আমি সমাজে চলতে পারবো কিনা, আমার স্ট্যাটাসটা কি, আমার স্ট্যাটাসের সাথে ছেলে সেট খাবে কিনা,
যেমন এই যে বিয়েটা হচ্ছে আমাদের ইসলামী একটি
পছন্দ, পছন্দের ব্যাপারটা,
এই যে বিয়েটা হচ্ছে একটা আমাদের, এটা একটা ইসলামী একটা বিষয় বিয়ে। আর যেহেতু বিয়েটা যখন একটা ইসলামী, ইসলামী বিষয়, তাহলে বিয়ের প্রত্যেকটা কাজ হবে ইসলামী তরিকা, ইসলামী। যেমন আমরা কয়েকদিন আগে বললাম, যেমন ঈদের ব্যাপারে, ঈদ হচ্ছে এটা একটা আমাদের ইসলামী উৎসব, কিন্তু আমরা দেখা যাচ্ছে এটাকে আমরা ইসলামী উৎসব, ইসলাম যেভাবে বলছে সেভাবে পালন না করে আমরা অন্যভাবে পালন করতে। এখন বিয়ে যেহেতু এটা আমাদের ইসলামী উৎসব, এবং এই বিয়েতে আমাদেরকে ফলো করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান আমাদের জন্য জারি করেছেন, ছেলের ব্যাপার হোক, মেয়ের ব্যাপার হোক। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন ছেলের বাবা মা হোক, অথবা মেয়ের মা বাবা হোক, অথবা ছেলে হোক মেয়ে হোক, তাকে সে কোরআন হাদিস থেকে কি নিবে, সে রেহনুমা নিবে, সে আপনার দিক নির্দেশনা নিবে যে আমি এখন বিয়ে করব, মেয়ে বলবে যে আমি এখন বিয়ের মধ্যে আবদ্ধ হব, উভয়ের পিতা মাতা বলো যে আমরা ছেলে মেয়েদেরকে বিয়ে দেব, আমরা কোরআন হাদিস থেকে কিনি যে কোরআন হাদিস কি বলতেছে, কিভাবে আমরা বিবাহ দিব। এখন দেখা যাচ্ছে যে কোরআন হাদিসের বিধানটাকে আমরা রাখি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সমাজ যে সিস্টেমে বিয়ের প্রচলন শুরু করেছে, আমরা সেই প্রচলনে বিয়ের।
এখন আপনি বলেন কোরআন হাদিসের জ্ঞান তখনই না থাকবে যখন সে তার সম্পর্ক কোরআন হাদিসের সাথে
থাকবে,
আলেমুল আমাদের সাথে সম্পর্ক থাকবে, সে আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখলে তো সমাজে ছোট থাকতে হয়, আলেমুল আমাদের সাথে সম্পর্ক হলে তো সমাজে নিচু শ্রেণীর সম্পর্ক আছে, বড় বড় হাই সোসাইটিতে গেলে তো আলেমুল আমরা কি সেখানে বসার জায়গা পায় নাকি, তাদের ধারণা হচ্ছে, তাদের চিন্তা চেতনা হচ্ছে এরকম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন যখন বিয়ের কথা আসে, প্রথমে বিয়ে, মেয়ে দেখা, কনে দেখা, অথবা বর দেখা, দুইটাই একটা মধ্যে আপনি নেন, আজকাল আপনি পাবেন অহরহ এই ঘটনা ঘটতেছে যে কি ছেলে মেয়েকে দেখিনি, মেয়ে ছেলেকে দেখিনি বিবাহ হয়ে গিয়েছে, কে দেখেছে, ছেলের ভাই দেখেছে, কে দেখেছে, ছেলের বোন দেখেছে, কে দেখেছে, ছেলের বাবা দেখেছে, আত্মীয় স্বজন দেখেছে, আবার উল্টাও মেয়ে কিন্তু দেখিনি ছেলেকে, অর্থাৎ সরাসরি সরাসরি দেখিনি, যেটা সুন্নত মোতাবেক হওয়ার কথা ছিল, সরাসরি দেখিনি একজন আরেকজনকে। কি হয়তো এখন তো মিডিয়ার যুগ, হয়তো ছবি অথবা এমনি দেখতে পারে, কিন্তু আপনি এরকম অহরহ পাবেন, মেয়ে ছেলেকে সরাসরি দেখেনি, দেখার সুযোগও হয়নি। কে দেখেছে? মেয়ের অন্য, মেয়ের যে ছোট বোন রয়েছে যেটা কিছুদিন পরে শালিকা হতে যাচ্ছে সে দেখেছে, বড় বোন যেটা রয়েছে সে দেখেছে, ভাই দেখেছে। অর্থাৎ আর যদি দেখতেও নিয়ে যাওয়া হয় ছেলেকে, এমন একটা পরিবেশে নিয়ে যাওয়া হবে যে ছেলে না মাথা উঠাতে পারবে, না ছেলে মাথা কে নিচু রাখতে পারবে। এখন বলবে, এবং বলার সময়ও কি করবে, দেখো দেখে নাও, দেখে নাও, আবার কি মস্করাও করা হয়, দেখে নাও ভালো করে দেখে নাও। হ্যাঁ, আর অনেক ধরনের মস্করাও করা হয়। এবার বলেন যে ইসলামী শরীয়ত আমাদেরকে বলতেছে কি, যে ছেলে মেয়েকে কিভাবে দেখবে আর মেয়ে ছেলেকে কিভাবে দেখবে, এই বিষয়গুলোর জ্ঞান আমাদের তো নাই। বরং দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে আমার বাবা দেখেছে, আমার মা দেখেছে, আচ্ছা ঠিক আছে, বাবা মা দেখেছে ঠিক আছে, এটা শরীয়তে তো নিষেধ নাই, কিন্তু কথা হচ্ছে যে দেখার আগে আমরা একটু ভাবে চিন্তা করি যে ছেলেকে যে আমরা দেখতে গেলাম মেয়ের বাবা, এবং মেয়েকে দেখতে গেলাম ছেলের মা, এটা তো শরীয়তে নিষেধ নাই, কিন্তু আমার ছেলে কিরকম চাই, আমার মেয়ে কিরকম চায়, তাদের দুজনের চাহিদা কিরকম, হ্যাঁ, এবং চাহিদাটা শরীয়ত সম্মত ভিত্তির মধ্যে, গণ্ডির মধ্যে কি না,
সেগুলোকে প্লাস করে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি বললেন না যে ছেলেকে দেখতে যাবে মেয়ের বাবা,
হ্যাঁ,
আর মেয়েকে দেখতে যাবে ছেলের মা, ঠিক আছে না? এখানে কিন্তু যখন মেয়েকে দেখতে যাওয়া হয় তখন একদম গোষ্ঠী সহ
পুরো পরিবার,
তো আমি কি করি বললাম, পুরো পরিবার সহ নিয়ে উঠেই নেওয়া হয় না, মেয়ের বাবা যাবে, ছেলে যাবে, ছেলের ভাই যাবে, ছেলের মামা যাবে, ছেলের কাকা, মানে যত সবাই আছে, ছেলের খালু মামা সবাই মিলে যাবে না। এখন এই বাবার সাথে কিন্তু মেয়ের সাথে এখন মাহারি ভয় নাই, দেখতে পারবে না,
পারবে না, হ্যাঁ,
এবং ছেলের ভাই যে আছে সে কিন্তু মাহারি
মাহারি
এখনো হবে না, পরে
পরে হবে না,
সেও দেখতে
পারবে না।
আচ্ছা মামা সেও মাহারিম না, সেও দেখতে পারবে না, কাকা সেও মাহারিম না, সেও দেখতে পারবে না, খালু সেও মাহারিম, সেও দেখতে পারবে না। শরীয়ত একমাত্র শুধু বিবাহের জন্য, ওই মেয়েকে দেখার জন্য অনুমতি দিয়েছে কাকে, ছেলেকে, অথবা মহিলারা দেখবে,
হ্যাঁ,
ছেলের মা আছে, বোন আছে, খালা আছে, ফুপুই ফুপি আছে, এরা দেখে নেবেন। কিন্তু আমাদের সমাজে কি হয়, যদি বাবাকে নিয়ে যাওয়া না হয়, এখন আপনি যান না, বাবাকে না নিয়ে যান, তখন বাবা বলবে, এলাকার লোক বলবে, বিয়ে করতে যাচ্ছে, কেমন বিয়ে দেখবো না, বাবা এর মানে কি ইসলাম নিয়ে আইছে, বাবা দেখতে পারবে না, ছেলে কি বিয়ে করবে, বাবা দেখতে পারবে না। এই যে একটা একঘম চালচলন আমাদের
মানে, আচ্ছা বাবা তো আচ্ছা একটা একটা সীমা পর্যন্ত, যে বাবা বিবাহের পরে মাহরুম হয়ে যাবে, সীমা পর্যন্ত, কিন্তু আজকাল সমাজে এটাও রয়েছে যে বড় ভাই দেখে নাই বিবাহ হবে না।
দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এখানে কোনো কিছু এমনি নিজের থেকে বানিয়ে বলতেছে
না,
সবকিছু কোরআন ও হাদিসের আলোকে বলতেছে।
জি,
তো আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে এটা বলবো, আপনাদেরকে যেহেতু সামর্থ্যবান আছেন, তৎক্ষণাৎ আপনারা ক্রস চেকিং গুলি করে নেন ইসলামিক কিতাবের মাধ্যমে, যে দাওয়াত ইসলামী যেটা বলতেছে এটা কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, ক্রস চেকিং করে নিলে দুধ দুধ পানি পানি হয়ে যাবে, এখানে কিছু থাকবে না। আমরা আলহামদুলিল্লাহ এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কিছুই বলতেছি না। জি,
এখানে আমি যেহেতু আমাদের এখনো পাত্র এবং পাত্রীর ব্যাপারে আলোচনা হচ্ছে, একটি হাদিস
আমরা এই যে এই অনুষ্ঠানের মধ্যে আজকের সব শেষ করতে পারবো না,
এই হাদিস শরীফটা বাবুকে বলে বিশেষ করে আশা করা যাচ্ছে যে আমরা যারা নেককার পরহেজগারিতাকে ছেড়ে আমরা যারা কেউ সম্পদের দিকে কেউ সৌন্দর্যের দিকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিসে মোবারক ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাত ফরমান, শুধুমাত্র রূপ ও সৌন্দর্যের ভিত্তিতে কোনো নারীকে বিয়ে করো না। এই কথাটা কে বললেন?
আল্লাহ রাসূল বললেন।
এই যে আমরা আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি, আমরা নবীজির অনুসারী, নবীজি আমাদেরকে শাফাত করে নিয়ে যাবে, কিন্তু দুনিয়াতে নবীজির কথা মানবো না, নবীজির কথাই আমরা মানবো না, আর আমরা নবীজির শাফাতের আমরা অপেক্ষা করতেছি। আসলেই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে আমাদেরকে যে বিধান দিয়েছে তা মানতে হবে। আল্লাহ রাবি ফরমান, শুধুমাত্র রূপ ও সৌন্দর্যের ভিত্তিতে কোনো নারীকে বিয়ে করো না, নারীর রূপ ও সৌন্দর্য তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেন শুধুমাত্র সম্পদের ভিত্তিতে কোনো নারীকে বিয়ে করো না, মানে এখানে বলা হচ্ছে এগুলোর মধ্যে যদি তার, হ্যাঁ, এগুলোর মধ্যে যদি তার কি ফরজগারিতা থাকে তাহলে তো সম্ভব, শুধুমাত্র সম্পদের ভিত্তিতে তাকে বিয়ে করো না, কেননা নারীর সম্পদ তাকে অবদ্ধতার মধ্যে লিপ্ত করবে, যে তাকে অবদ্ধতার দিকে নিয়ে যাবে। তারপর বললেন বরং ধর্মের ভিত্তিতে যদি কেউ ধার্মিক হয়, তার ভিতরে ধর্মের অনুভূতি থাকে, ধর্মের ভিত্তিতে তাকে বিয়ে করো। আচ্ছা, তারপর কি বললেন আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমান, যে ধর্মী হবে, যার চরিত্র সুন্দর হবে, এ ধরনের ধার্মিকতা চরিত্র সৌন্দর্যবান কোন কালো নারী, কুৎসিত কোন নারী, যে চেহারা কালো, দেখতে সুন্দর না, এই নারী হচ্ছে এমন নারী যার চরিত্র ভালো না, অসৎ চরিত্রবান কিন্তু বংশগত খুব মর্যাদাবান, খুবই সুন্দর, এই ধরনের নারীর থেকে উত্তম হলো একজন নেককার ফরেজগার, সৎ যদিও হয় সে কালো।
আজকাল যদি আমরা আমাদের সমাজের যে বেদিগুলাকে আমরা ওটা উৎপাদন করার চেষ্টা করি, এটাও আপনি বেরোতে আসবেন মহানবাল্লাহ, যখন আপনি কথা বলবেন না বলে না রাখেন আপনার আপনার ধর্ম,
হ্যাঁ
বলে দিবে কি যার চেহারা দেখতে ভালো তার জন্য সবকিছুই ভালো,
আসলে এখানে
বুজুর্গের দিনের যে ওকে আমরা শাহ কিরমানি রহমতুল্লাহ যে ঘটনা প্রথমে শুনেছি, এতে কি নিশ্চয়ই আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় বুজুর্গের দিন কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করছি না বিধায় আমাদের সমাজের মধ্যে কিন্তু অহরহ যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অর্থাৎ আমাদের এক গ্রামের কারণে, ঠিক আছে না,
এক ধরনের আমাদের ইমানের কমজোরিতা প্রকাশ পাচ্ছে না?
জি অবশ্যই,
যখন আমরা আপনার ওয়াকিয়ার মধ্যে শুনলাম আলহামদুলিল্লাহ শেখ কিরমানি রহমতুল্লাহ সাহেবজাদি আপনার স্বামীকে ডাইরেক্ট করে দিল যে যদি হয় এই রুটি থাকবে, নাহলে
আমি থাকবো,
আমি আল্লাহ তাআলা এমন তাকওয়া,
আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা কিন্তু বিয়ের ব্যাপারে এটা হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে যে ব্যক্তি চরিত্র রক্ষার উদ্দেশ্যে বিবাহ করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের জন্য বাধ্য করে
দেন। একজন ইসলামী বা ইসলামী বলতে আমাদের পরিচিত, উনি ওনার মনে যে ব্যথা এটা প্রকাশ করলেন আমার সাথে, সেটা হচ্ছে ওনার বয়স বর্তমানে 34, ওনার এখনো বিয়ে হয়নি।
আচ্ছা,
বিয়ে না হওয়ার কারণগুলো উনি আমাকে বললেন, আপনি প্রায় ওনার বয়স যখন 25 বছর 25-26 থেকে ওনার বিয়ের ব্যাপারে ওনার ফ্যামিলি থেকে মেয়ে দেখা শুরু হয়েছে, বর্তমানে আজকে 34 বছর, ওনার
10 বছর
হয়ে গেল, বিয়েটা কেন হচ্ছে না? দর্শক শ্রোতা, যে আজকে আমি যখন আসলে অনুষ্ঠানে যখন আসতেছিলাম তখন কিন্তু আমার আজকে এটা বলার একটা উদ্দেশ্য ছিল যে আজকে হতে পারে যিনি আমাকে এই ঘটনা বললেন আমাদের সমাজে অসংখ্য ছেলে হতে পারে যাদের মা বাবার কারণে তার সন্তানের বিয়ে হচ্ছে না,
বেশিরভাগই এটা
তিনি আমাকে বললেন। ওনাদের ঢাকা শহরের মধ্যে বর্তমানে দুইটা বাড়ি একটা প্ল্যান ওনাদের আছে, মানে ওনাদের মোটামুটি ভালো একটা ব্যবস্থাপনা রয়েছে, যখন যেখানে মেয়ে দেখা হয় মেয়ে দেখা হওয়ার পরে সব কিছু মোটামুটি কমপ্লিট
পছন্দ হয়ে যায়
হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে দুটা বাড়ি অথবা তাদের যেই বিষয়গুলো রয়েছে দোকান রয়েছে মিলতেছে না, ওখানে গিয়ে তার বিয়েটা বাধা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন শেষ পর্যন্ত কিন্তু ছেলে কিছু বলতে পারতেছে না, কেন সে তার মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবে না,
সম্ভব না, এটা ভালো
সম্ভব হচ্ছে না, এবং সে তার ফ্যামিলির মধ্যে বড়,
সমাজে প্রচলিত আছে
এখন এই যে বিষয়টা, বাবার অবাধ্য কিভাবে, এখন উনি ওনার বয়স 34 বছর, আচ্ছা উনি বিয়ে করতে খুবই টেনশন, খুবই পেরেশানি, আচ্ছা এমন অবস্থা হইল যিনি পূর্বে নামাজের মধ্যে ছিলেন ইবাদতের মধ্যে ছিলেন কিন্তু দেখতে দেখতে তার যে এই যে টেনশন, যে একটা পেরেশানি, এর কারণে কি ওনার ইবাদত থেকে নামাজ থেকে উনি কি হলেন আস্তে আস্তে দূরে হতে চলে। এই যে আজকে হতে পারে আমাদের বিশেষ করে বড় যে শহরগুলো, আমি চট্টগ্রাম বলবো, আমাদের ঢাকা বলবো, সিলেট, বিশেষ করে বড় যে শহরগুলো, গ্রামের মধ্যে হতে পারে কম হতে পারে
কম হয় এরকম,
বড় যে শহরগুলো, এই শহরগুলোতে আপনি দেখবেন যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের যে এই অনেক
বয়স পার হয়ে যায় বিয়ে হচ্ছে না, এখন মেয়ের বয়স 25, 26, 27, 29
হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে না, মানে কোনো মানে কথা বলা হচ্ছে।
এখন আমরা
ছোট বাচ্চা কোনো মাস্টার কাজ করবে, একটা জব করবে, চাকরি করবে, সে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে আমি বিয়ে করব।
কিন্তু পরবর্তীতে পরবর্তীতে মাথা ব্যথা শুরু হয়ে যায় মামা বাড়ি, যে হলো না, হায় হায় আফসোস ঘরের মধ্যে। তখন যখন ছেলে এবং মেয়ে ঘরের মধ্যে থাকে তখন তাদেরকে কটুক্তিও করা হয়, হ্যাঁ কেমন তোমার এই অবস্থা, তোমার মানে ই খারাপ, তো ভাগ্য খারাপ, কপালে দোষ দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়াল ভাবে যে আমার কারণে, আমরা ওই যে হাতের কামাই নামে একটা কথা আছে না, কোরআন শরীফের আয়াতও আছে সূরা রাদের মধ্যে সম্ভবত, তো এজন্য আমাদের এ থেকে বাঁচা উচিত যে হাতের কামাই না, তো যে আমাকে প্রথমে কেউ ফর এক্সাম্পল কেউ রাগ করলো না, তাকে কয়েকজনে ডাকলো রাগ ভাঙানোর জন্য, এখন সে কি আরেকবার সাদিলে খাবো, একটা কথা আছে না, আরেকবার সাদিলে খাবো, এই আরেকবার সাদিলে খাবো বলতে 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 সে কি এখন তারা কি আর কেউ সাদেও না আর সে খায়ও না। তো এই সিস্টেমের কিছু আমাদের সমাজে হয়ে যাচ্ছে যে মা বাবার কারণে আজকের অসংখ্য ছেলে অসংখ্য মেয়ে আপনার বয়স পার হয়ে যাচ্ছে, সময় আমাদের হাতে কম,
আমাদের সমাজের মধ্যে অপকর্ম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে। এই যে খারাপ কাজগুলো হচ্ছে দিন দিন আস্তে আস্তে জিনিসটা বাড়তেই যাচ্ছে। এবং আমরা যদি আমাদের সন্তানের ব্যাপারে যদি এই দায়িত্ব গুলো আমরা নিই, যে আমি পিতা হিসাবে যে আমার আমি দেখতেছি যে আমার মেয়ে অথবা আমার ছেলে এখন কোন কন্ডিশনে আছে, আমি তাদেরকে বিয়ে দিতে হবে, তো বিয়ে দিতে গিয়ে যদি আমি আমাদের সমাজের যে কুসংস্কার যে বিষয়গুলা এগুলাকে যদি আমরা যদি সামনে এনে যদি আমরা নিয়ে আসি, আমি মুসলমান হিসাবে আমাকে কোন বিষয়গুলো আমার দেখার প্রয়োজন, আমরা যদি বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগি মোবারকা যদি দেখি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মোবারক হয়েছেন, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদার। কমসে কম যে মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে যদি মা এবং বাবা যদি এই বিষয়টাকে লক্ষ্য করে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদার, যে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিয়ে তিনি কি উচ্চ ফ্যামিলি, উচ্চ টাকাওয়ালা, উচ্চ বংশধর, তৎকালীন সময়
উচ্চ বংশধর তো সাইদ বংশে দিয়েছে, উচ্চ বংশধর
সাইদ বংশের, কিন্তু মানে বর্তমান সমাজে যেগুলো দেখা হয়
টাকা
পয়সা দেখা হয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মোবারক কার সাথে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, তখন তিনার বাহ্যিক অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই যে শিক্ষাটা আমরা যারা মোটামুটি কম বেশি ইসলাম সম্পর্কে আমরা জানি, যে ওই সময় তিনার বাহ্যিক অবস্থা যদি আমরা দেখি ওনার ঘরে কি ছিল।
ইমরান ভাই আপনি বলেন জানার কথা, আপনি যদি প্রশ্ন করেন না এমন লোকদেরকে আপনারা অনেক ভালো প্রয়াস করতে পারেন, অনেকে আছে।
যাই হোক, আমাদের আজকের সময় প্রায় হাত থেকে চলেই যাচ্ছে, মাত্র এক দুই মিনিট আছে। তো আমরা আজকের যে মাদানী পর্যালোচনার মধ্যে যা কিছু শুনলাম, তো বিবাহোত্তর যে দেখাশোনার ব্যাপারটা আমরা আজকের হয়তো বুঝাতে পেরেছি, দেখতে হলে আমাদেরকে দিনদারিটা প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক। তো এই দিনদারিকে আমরা প্রাধান্য দিই, দিনদারিকে প্রাধান্য দিলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উত্তম হবে। আমরা আমাদের মেয়েকে যদি বিয়ে দিই তাহলে মেয়ে শান্তিতে থাকবে, ছেলেকে বিবাহ করলে ছেলে মেয়ে উভয় শান্তিতে থাকবে ইনশাআল্লাহ তাআলা, যদি দিনদারি হয়। পরহেজগার, মুত্তাকি, নামাজ, রোজা, কর্ণেওয়ালা, পর্দায় থাকনেওয়ালি, যে চারটা জিনিস দেখতে বলা হয়েছে, সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদারি। কিন্তু আল্লাহ হাবিব সুসলাম ইশাদ ফরমান তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে, তো দিনদারকে আমরা প্রাধান্য দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানে আশা করছি যে বিবাহ পদা পার্ট টু এর মধ্যে আমরা নেক্সট যে আলোচনাগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো, তাতে আমার সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আর মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم
مدني پوجلوچنا مدني پوجلوچنا مدني پوجلوچنا مدني پوجلوچنا